অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন, আমার সঙ্গে রয়েছেন শাহাদাত হোসেন সবুজ। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা 12টা। আজ অনুষ্ঠানে রয়েছে
জহুরুল আলমের প্রতিবেদন,
সরকারি চাকুরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, যে সকল ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক ও অবিশ্বাস্য।
রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পগুলোর নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
এছাড়া শুনতে পাবেন মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে প্রফেসর আলী রিয়াজের সাক্ষাৎকার।
রবীন্দ্রনাথ যদি কোন রকম আশা দেখতে না পায় যে বিকাশের সমস্ত পদগুলি রুদ্ধ হয়ে যায়, তখন তার একটা পুল হিসেবে, পটেন্সিয়াল রিক্রুটমেন্ট পুল হিসেবে কাজ করতেই হয়।
তবে গোড়াতেই
জি রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ, শেগুফতানাস্টিন কুইন।
থাই কর্মকর্তারা বলেছেন একটি গুহায় দু সপ্তাহেরও বেশি সময় ধরে যে 12 জন কিশোর ও তাদের ফুটবল কোচ আটকা পড়ে, তাদের মধ্যে 4 জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন ওই 4 কিশোরকে বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 13 জন বিদেশি ও 5 জন থাই ডুবুরি উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন। 1 কিশোরের সঙ্গে 2 জন করে ডুবুরি থাকবেন উদ্ধার কাজের সময়। কর্মকর্তারা বলেছেন 2 থেকে 4 দিন সময় লাগবে উদ্ধার কাজ সম্পন্ন করতে। উত্তর থাইল্যান্ডে বৃষ্টি পড়ছে। গত 23 জুন 11 থেকে 16 বছর বয়সী ওই কিশোর দল ও তাদের 25 বছর বয়সী ফুটবল কোচ ওই গুহায় প্রবেশ করে। গুহায় প্রবেশ করার পর প্রবল বৃষ্টিপাতে গুহার মধ্যে পানি জমে, তাতে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার প্রচেষ্টায় তারা যেন ভিয়েতনামের ধাঁচে তা করে। তিনি বলেন, আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটার 5 দশক পর যেমন করে হ্যানয় করেছিল। আমেরিকার শীর্ষ কূটনীতিক উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কার্যক্রম ভেঙে ফেলার বিষয়ে আলোচনার জন্য পিয়ংইয়ংয়ে 2 দিন কাটানোর পর ভিয়েতনামের রাজধানীতে যান। তিনি বলেন, ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের 23 বছর ধরে যে সম্পর্ক স্বাভাবিক রয়েছে, সেটাই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে একটা প্রমাণ হওয়া উচিত যে যুক্তরাষ্ট্র সাবেক শত্রু রাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে পারে। উত্তর কোরিয়া যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে যে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র গুন্ডাদের মতো কৌশল ব্যবহার করে চাপ প্রয়োগ করছে, পম্পেও সেই অভিযোগের বিষয়ে তেমন গুরুত্ব দেননি। তিনি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বহুবার একই দাবি জানিয়েছে। তুরস্ক এক ফরমান জারি করে 18,000 বেসামরিক সরকারি কর্মীকে বরখাস্ত করেছে। রবিবার ওই ফরমান জারি করা হয়। যাদের বরখাস্ত করা হয় তাদের অর্ধেক হচ্ছে পুলিশ অফিসার। ওই জরুরি ডিক্রিতে 5,000-এর বেশি সামরিক কর্মী এবং 199 জন শিক্ষাবিদকেও বরখাস্ত করা হয়। 3টি সংবাদপত্র এবং 1টি টেলিভিশন স্টেশনও বন্ধ করে দেয়া হয়। 2016 সালের জুলাই মাস থেকে তুরস্কে জরুরি অবস্থা বলবৎ রয়েছে। সে সময় প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের পতন ঘটানোর চেষ্টা করা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে তার জন্য দোষারোপ করে সরকার। বাংলাদেশে সরকারি চাকুরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, যে সকল ঘটনা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক ও অবিশ্বাস্য। এ ধরনের ঘটনা পাকিস্তান বা ব্রিটিশ আমলেও ঘটেনি বলে তিনি উল্লেখ করেন। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিপীড়ন বিরোধী শিক্ষক বৃন্দের ব্যানারে পদযাত্রার পর কেন্দ্রীয় শহীদ মিনারে এক শিক্ষক সমাবেশে সিরাজুল ইসলাম চৌধুরী আরো বলেন, কোটা আন্দোলন যৌক্তিক ও ন্যায়সঙ্গত এবং এ কারণেই ছেলে মেয়ে অভিভাবক শিক্ষক সবাই এতে সমর্থন দিয়েছে। সমাবেশ শেষে সংগঠনটির পক্ষে 5টি দাবি তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন বলেন,
হামলাকারীর বিচার চায়। দুই নম্বর দাবি, আক্রান্ত শিক্ষার্থীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার চায়। তিন নম্বর, আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা সরকারকে করতে হবে।
অপর দুইটি দাবি হচ্ছে নারী আন্দোলনকারীদের উপর যৌন নিপীড়নের বিচার এবং দ্রুত কোটা সংস্কারের প্রতিশ্রুত প্রজ্ঞাপন জারির দাবি। এদিকে কোটা ব্যবস্থা পর্যালোচনার জন্য সরকার কর্তৃক গঠিত 7 সদস্যের কমিটি রোববার এর প্রথম বৈঠকে কোটা সংস্কার বা বাতিলের বিষয়ে সুপারিশ তৈরির জন্য কোটা সংক্রান্ত দেশি বিদেশি এবং বিভিন্ন সময়ে কোটা নিয়ে গঠিত কমিশনের প্রতিবেদন সমূহ এবং তথ্য উপাত্ত সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের নিজেদের মধ্যেকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিবাদের কারণে হতাহত এবং সশস্ত্র সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ সরকার উদ্বিগ্ন, আর এ কারণে খুব শিগগিরই কক্সবাজারে রোহিঙ্গাদের 30টির মতো ক্যাম্প এবং আশ্রয়স্থলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সম্পর্কে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের নিজেদের মধ্যেকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিবাদের কারণেই হতাহত এবং সশস্ত্র সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ সরকার উদ্বিগ্ন, আর এ কারণে খুব শিগগিরই কক্সবাজারের রোহিঙ্গাদের 30টির মতো ক্যাম্প এবং আশ্রয়স্থলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন আরও 30টি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে রোহিঙ্গা ক্যাম্প এবং আশ্রয়স্থলগুলোতে। এছাড়া প্রায় 2400 জন নতুন পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। বর্তমানে 1000 পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। বিভিন্ন হিসেবে দেখা যায় গত অগস্ট থেকে এ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের নিজস্ব অন্তর্দ্বন্দ্ব এবং কলহের কারণে 20 জনেরও বেশি রোহিঙ্গা নারী পুরুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 100 জন। স্থানীয়রা এবং কর্মকর্তারা বলছেন প্রায়শই এ ধরনের ঘটনা ঘটছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে বিশ্ব সংবাদের পর সাক্ষাৎকার রিপোর্ট রয়েছে আমাদের মূল অনুষ্ঠানে।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আগামী 16 জুলাই পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, তারপরই সেখানে পাল্টা সভা করবে তৃণমূল কংগ্রেস। দিনক্ষণ চূড়ান্ত না হলেও 21 জুলাইয়ের পরপরই সেই সভা হতে পারে বলে সূত্রের খবর। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কর্মসূচি চূড়ান্ত হওয়ার পরই পাল্টা সভা করার সিদ্ধান্ত নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামী 21 জুলাই শহীদ দিবসে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের বড় রাজনৈতিক কর্মসূচি, তারপর আগামী 9ই আগস্ট দিনটি ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষিতে যোগ্য সম্মানে পালন করবে শাসক দল, সেই সভাও হবে মেদিনীপুরে। মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার প্রেক্ষিতে পাল্টা সভা তৃণমূল কংগ্রেস করছে, এমনই ইঙ্গিত মিলেছে শাসক দলের পক্ষ থেকে। প্রসঙ্গত বলা যেতে পারে খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অভিনন্দন জানিয়ে দলের সবকটি প্রদেশে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে সভা করার পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আগে বাংলা নিয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই লক্ষ্যেই মেদিনীপুরে সভা করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে আগামী 16ই জুলাই নরেন্দ্র মোদীর সভার দিনটিকে প্রতিবাদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজুর কমিটি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার অ্যাপ ক্যাবে CCTV বসানোর পরিকল্পনা নিল রাজ্য পরিবহন দফতর। এ বিষয়ে ইতিমধ্যে অ্যাপ ক্যাব সংস্থাগুলোকে সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় তার আরেকটি রিপোর্টে।
দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে অ্যাপ ক্যাবের চালকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠছে অনেক সময় অ্যাপ ক্যাবের চালকদের হাতে শ্লীলতাহানির শিকার হচ্ছেন যাত্রীরা, তাদের সঙ্গে দুর্ব্যবহারও করা হচ্ছে। ভবিষ্যতে এরকম কোনো অভিযোগ উঠলে CCTV ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে আশাবাদী রাজ্য সরকার, আর সে কারণেই রাজ্য পরিবহন দপ্তরের তরফে এই উদ্যোগ। সংশ্লিষ্ট দপ্তর সূত্রের খবর, গত কয়েকদিন আগেই অ্যাপ ক্যাব সংস্থাগুলির থেকে চালকদের পুলিশ ভেরিফিকেশনের সম্পূর্ণ তথ্য চায় রাজ্য পরিবহন দপ্তর, সে রিপোর্টও ইতিমধ্যে জমা পড়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
গোটা বাংলা গত সপ্তাহে 3 দিন ধরে ওয়ার্ল্ড কাপ ফুটবল জ্বরে আক্রান্ত। আসছে রবিবার ফাইনাল খেলার পর আস্তে আস্তে অবস্থা স্বাভাবিক হবে। আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্টে সেরকমটাই মনে হচ্ছে।
বিশ্বকাপ ফুটবল চলার সময় বিশেষ করে যেদিন প্রিয় দলের খেলা থাকে সেদিন শহরের চেহারাই পাল্টে যায়। সন্ধ্যের মধ্যে অফিস কলেজ বা কাজ থেকে ফিরে এসে টেলিভিশনের সামনে বসে পড়া, হই হই করে খেলা দেখার সঙ্গে খাওয়া দাওয়া, সব মিলিয়ে একটা উৎসবের আমেজ। এইবার কিন্তু সেই উৎসবে বিষাদের সুর বাজছে, কারণ বাঙালিদের প্রিয় দল প্রিয় খেলোয়াড়দের সকলেই প্রতিযোগিতার মাঠ থেকে ছিটকে বেরিয়ে গিয়েছে। ঐতিহ্যগতভাবে বাঙালি আর্জেন্টিনা আর ব্রাজিলের ভক্ত, তখন ছিল মারাদোনা এখন মেসি, তখন ছিল পেলে এখন নেমার, কিন্তু মেসি নেমার সব তারকাই তো আউট, বাদ এমনকি রোনাল্ডো। তবে বাঙালির হিরো ওয়ারশিপ হবে কাকে দিয়ে? ভগ্ন হৃদয় বাঙালি অত্যন্ত দুঃখের সঙ্গে তাদের নতুন হিরো খুঁজছে, নতুন উঠে আসা ফুটবলারদের মধ্যে। তবে এরা বাঙালি সান্ত্বনা পুরস্কার, তাদের মনের অনেকটা জায়গায় এখনো কিন্তু আর্জেন্টিনা বা ব্রাজিলের দখলে। তাই দক্ষিণ কলকাতার একটি পাড়ার রাস্তা জুড়ে আজও উঠছে ব্রাজিলের হলুদ সবুজ পতাকা। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদের পর বিশেষ রিপোর্ট থাকছে আমাদের অনুষ্ঠানে বিশ্বকাপ ফুটবল নিয়ে। আর এই সঙ্গে শেষ হচ্ছে এখনকার বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শেষ হলো আপাতত, পরে আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে আবার সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাবেন শেগুফতা নাসরিন কুইন। ততক্ষণ পর্যন্ত শেগুফতার ছুটি। তো আমরা এখন শুরু করি শাহাদাত হোসেন। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। আমাদের অনুষ্ঠানের এই পর্বে প্রথমেই রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট। রিপোর্টটি পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী। মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টের মুখবন্ধে বলছেন,
তিনি বলছেন, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রাষ্ট্রবিজ্ঞানী ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের প্রফেসর আলী রিয়াজের মনে হয়েছে, এই জনগোষ্ঠী সব কিছু হারিয়ে এখন চরম হতাশার মধ্যে বসবাস করছে। এভাবে চলতে থাকলে সমস্যাটির দ্রুত সমাধান না হলে ওই এলাকায় উগ্রবাদের আশঙ্কা থেকে যায়, যা কিনা উদ্বেগের বিষয়। ভয়েস অফ আমেরিকাকে অধ্যাপক আলী রিয়াজ বলেন, এই মুহূর্তে পরিস্থিতি এতটা খারাপ নয়, তবে ভবিষ্যতে কি হবে তা বলা সম্ভব নয়।
রিপোর্টটি শুনবো এখন আমরা।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রাষ্ট্রবিজ্ঞানী ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের প্রফেসর আলী রিয়াজের মনে হয়েছে, এই জনগোষ্ঠী সবকিছু হারিয়ে এখন চরম হতাশার মধ্যে বসবাস করছে। এভাবে চলতে থাকলে সমস্যাটি দ্রুত সমাধান না হলে এই এলাকায় উগ্রবাদের উত্থানের আশঙ্কা থেকে যায়, যা কিনা উদ্বেগের বিষয়। ভয়েস অফ আমেরিকাকে অধ্যাপক আলী রিয়াজ বলেন, এই মুহূর্তে পরিস্থিতি এতটা খারাপ নয়, তবে ভবিষ্যতে কি হবে তা কিন্তু বলা সম্ভব নয়।
এক ধরনের হতাশা তৈরি হচ্ছে। এখন আমি খুব ক্ষুদ্র সংখ্যক মানুষের সঙ্গে কথা বলেছি, সবটাই তো বলা সম্ভব নয়, কিন্তু যে দুদিনের মধ্যে এবং বিশেষ করে দ্বিতীয় দিনে যে দীর্ঘ সময় ধরে আমি বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে এক ধরনের হতাশা ব্যক্ত করেছি। এইটা আমার কাছে একটু উদ্বেগের বিষয় মনে হয়েছে, এই কারণে যে একে তো যে পরিস্থিতি, যে ধরনের জীবনযাপন, তার সঙ্গে যদি আপনি হতাশা যুক্ত করেন, ডেসপারেট এবং ডিসপেয়ার, মানে একে হচ্ছে বেপরোয়া হয়ে ওঠা, এবং পাশাপাশি যদি আপনার হতাশা থাকে, সেগুলো ভবিষ্যতের জন্য খুব ইতিবাচক ইঙ্গিত দেয়। এই ধরনের হতাশা অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে যেটা হবে সেটা হচ্ছে যে এই একটা বড় সংখ্যক জনগোষ্ঠী না হলেও ক্ষুদ্র একটা জনগোষ্ঠীও বিভিন্ন রকম প্ররোচনায় প্ররোচিত হওয়ার আশঙ্কা থেকে যায়।
কেউ খুব বলছেন যে এই ধরনের হতাশা থেকে এক ধরনের মিলিটেন্সির উত্থান হতে পারে ওই সমস্ত এলাকায়।
সেই আশঙ্কাটা আপনার থাকবে এই কারণে যে সেটা শুধুমাত্র ওইখানে নয়, যে কোনো জায়গায় যদি একটা জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ জনগোষ্ঠী, যদি কোনো রকম আশা দেখতে না পায় এবং তাদের করণীয় কিছু না থাকে, এবং তারা দীর্ঘমেয়াদে যদি দেখতে পান যে তাদের এই বিকাশের সমস্ত পথগুলো রুদ্ধ হয়ে যাচ্ছে, তখন তার একটা পুল হিসেবে, পটেন্সিয়াল রিক্রুটমেন্ট পুল হিসেবে কাজ করতেই পারে, সেই সম্ভাবনা আছে। আমি এই মুহূর্তে সেটা দেখতে পাচ্ছি না যে এই মুহূর্তেই এক ধরনের মানে রেডিকালাইজেশন হচ্ছে, সেটা আমি অন্তত পক্ষে দৃশ্যত দেখতে পাইনি।
ওই এলাকায় দেখা যাচ্ছে যে হেফাজতে ইসলাম এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, আপনার উপস্থিতিতে কি মনে হয়েছে?
হেফাজতে ইসলাম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, প্রথমত ওই অঞ্চলে এমনিতে হেফাজতে ইসলামের বড় রকমের প্রভাব তো আছে, এটা আমি সবাই জানি। এবং যখন এই শরণার্থীরা আসেন প্রথম দিকে, তখন আসলে হেফাজতে ইসলামের কর্মীরা অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বলেই আমি সমস্ত যাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদের কাছ থেকে আমি সেটা জানতে পারি। এবং হেফাজতে ইসলামের উপস্থিতি এক অর্থে আছে যে ওইখানে যে মক্তব এবং মসজিদগুলো তৈরি করা হয়েছে সেগুলির কোনো কোনোটি আসলে হেফাজতের সমর্থনের সাহায্য সহযোগিতার মধ্যে দিয়ে তৈরি হয়েছে এবং তাদের মধ্যে একটা যোগাযোগ আছে। প্রথম কথা হচ্ছে যে ওনারা যখন এসছেন, মানে রেফিউজিরা যখন এসছেন, তখন এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে সাহায্য সহযোগিতা করার কারণ প্রাথমিক পর্যায়ে রোহিঙ্গা জনগোষ্ঠী এক অর্থে তাদের প্রতি কৃতজ্ঞ, পাশাপাশি এখনো ওই ধরনের উপস্থিতি আছে এবং সেই উপস্থিতিটা মানবিক পর্যায়ে আছে। সাংগঠনিক ভাবে তার কোনো প্রভাব তৈরি হবে কিনা সেটা আমি নিশ্চিত করে বলতে পারব না।
প্রফেসর রিয়াজ বলেন, প্রত্যাবাসন প্রশ্নে নানা সংশয় রয়েছে, রোহিঙ্গাদেরও ধারণা প্রত্যাবাসন বিলম্বিত হবে, তাদের আশা ক্রমাগত ভাবে কমে যাচ্ছে, আমার নিজেরও ধারণা প্রত্যাবাসন সুদূর পরাহত। বাংলাদেশের রাজনীতিতে রোহিঙ্গারা কোনো হুমকি কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আলী রিয়াজ বলেন, এই মুহূর্তে সম্ভাবনা নেই, তবে এই বিশাল জনগোষ্ঠীকে ভবিষ্যতে কিভাবে হ্যান্ডেল করা হবে তার উপর নির্ভর করছে পরিস্থিতি কোন দিকে যাবে। ডানপন্থী দলগুলোর উত্থান যেভাবে ঘটছে তাতে শঙ্কার কারণও রয়েছে অনেকখানি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমাদের এবারের বিষয়টিও সাক্ষাৎকার ভিত্তিক এবং প্রসঙ্গ
রোহিঙ্গা। হ্যাঁ, অবশ্যই। এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের বাংলাদেশ মিশনের প্রধান গিয়র্গি গিকাওরি বলেছেন যে কক্সবাজারের পাহাড়ি ঢালে যে রোহিঙ্গা শরণার্থীদের শিবিরগুলো রয়েছে, মানুষদেরকে সেখান থেকে বৃষ্টির মৌসুমে যত দ্রুত সম্ভব সমতল ভূমিতে সরিয়ে নেওয়া দরকার, আর তা না হলে ভূমিধ্বস এবং অন্যান্য দুর্যোগে মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে। এবং এবারের এই রিপোর্টটি প্রণয়ন করেছেন ওয়াশিংটন স্টুডিও থেকে সেলিম হোসেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গে কথা বলে।
জর্জি গিগাওরি, ওয়েলকামিং ইউ টু দি ভয়েস অফ আমেরিকাস প্রোগ্রাম।
থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাপি টু বি হিয়ার।
থ্যাংক ইউ। I would specially ask you about your experience of Bangladesh's recent crisis, which Bangladesh has been facing since last August in 2017. Few hundred thousands of Rohingya crossed the Myanmar-Bangladesh border, and they are staying in few refugee camps in Cox's Bazar. I believe you have already seen their situation there. How Bangladesh and the international community tackle to solve this crisis?
Well, first of all, I think it's important to say and to recognize the generosity of Bangladesh in accepting these people and giving them harbor, safe space and protection.
রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ কেমন করছে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজকর্ম কেমন, এ নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, সকলকেই এই সংকট নিরসনের লক্ষ্যে কাজ করবার জন্য ধন্যবাদ দেওয়া উচিত। তিনি বলেন, বাংলাদেশকে ধন্যবাদ জানানো উচিত এই জন্য যে তাৎক্ষণিকভাবে তাদেরকে আশ্রয় দিয়েছেন এবং এই সংকট মোকাবেলায় শক্তভাবে ব্যবস্থা নিয়েছে। গত নয় মাসে যা ঘটেছে তা প্রশংসার দাবিদার। আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট করেছে, বাংলাদেশ সরকারও করেছে। বৃষ্টির মৌসুমে তাদেরকে আরও সহায়তা দেওয়া দরকার।
To help them and the government of Bangladesh as well, but more needs to be done, much more, especially now as we enter the monsoon season.
বৃষ্টির মৌসুমে কি করা দরকার, সুনির্দিষ্ট কোনো পরামর্শ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন,
Right, so for us and by us I mean the whole international community on the ground in Cox's Bazar, not just IOM, because we're all working as a very
team,
tightly knit team supporting the government in this response. So there are three things that I would prioritize right now. So priority number one, without a doubt, number one priority is we need more flat land to be able to evacuate the most vulnerable communities.
শুধু IOM নয়, সকল আন্তর্জাতিক সংস্থাই রোহিঙ্গা সংকট নিরসনে সহায়তা দিচ্ছে। এই মুহূর্তে সবাইকে যা করতে হবে তা হচ্ছে অবিলম্বে তাদেরকে সমতল ভূমিতে স্থানান্তরের জন্য একটি নিরাপদ জায়গা খুঁজতে হবে। রোহিঙ্গা শিবিরের স্বাস্থ্য সংকট একটি বড় সমস্যা, এজন্য জরুরি স্বাস্থ্য সহায়তা দরকার, সেখানে দরকার নিরাপদ পানি সরবরাহ।
We provide And if the water supply is contaminated and the access to water is jeopardized, we have a serious catastrophe on our hands. And thirdly, as we go through the monsoon season, it's important to remember the host communities of Cox's Bazar, Bangladeshi nationals that were there before that are also living in the proximity of the camps that also need support. So it's important to place emphasis on supporting those people too.
মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেবার যে চুক্তি হয়েছে তা কার্যকর কবে নাগাদ হতে পারে বা হওয়ার কোনো আশু লক্ষণ রয়েছে কিনা এমন প্রশ্নে গিয়র্গি গেগাউরি বলেন,
Well, this is a government-to-government discussion. This decision can only be taken.
এটি দুই সরকারের মধ্যেকার একটি চুক্তি, একটি সিদ্ধান্ত। এরকম চুক্তি বা সিদ্ধান্ত নেওয়া খুব সহজ, কিন্তু তা বাস্তবায়ন করা, কাজে রূপ দেওয়া সহজ নয়। এর বাস্তবায়ন কখন শুরু হবে সুনির্দিষ্ট করে বলতে পারবো না, তবে আমরা চাই যত দ্রুত হোক তা শুরু হোক। মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরা সেখানে তাদের নিরাপত্তা রয়েছে এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ফিরে যাওয়ার জন্য রাজি হবে বলে আমার মনে
হয় না।
কক্সবাজারের সকল রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে এতিম রোহিঙ্গা শিশু এবং বিপুল সংখ্যক গর্ভবতী নারী রয়েছেন যারা অল্প দিনের মধ্যেই সন্তান প্রসব করবেন। নবজাতকদের থাকার কি ব্যবস্থা রয়েছে বা রোহিঙ্গা এতিম শিশুদের জন্য কি ব্যবস্থা রয়েছে এমন প্রশ্নে তিনি বলেন,
Not only is there not enough space for the newborns, there is not enough space for the current population. We need to decongest the camps and we've been saying this for a long time now. We need to find more land so we
তেমন কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই, কারণ 7 লক্ষ রোহিঙ্গা যারা এসেছেন তাদেরই থাকার সুব্যবস্থা নেই, আর এদের কথা তো বাদই দিলাম। এজন্য প্রয়োজন আরও আশ্রয় শিবিরের, প্রয়োজন নিরাপত্তা, খাদ্য এবং অন্যান্য সহযোগিতা। ভাষাঞ্চর নামে যে জায়গায় রোহিঙ্গাদের আশ্রয় দেবার জন্য ঠিক করা হয়েছে সেটি কেমন এমন প্রশ্নে তিনি বলেন,
We haven't visited yet, but we will be visiting soon as part of a wider UN working group. And our position has been very simple. We are happy to support the government. We are ready to give any assistance that the government
needs. ভাষাঞ্চরের কথা আমি শুনেছি, আমরা এখনো যাইনি, তবে আমরা খুব দ্রুত সেখানে যাব। আর সেটি যদি সত্যি রোহিঙ্গা শরণার্থীদের বসবাসের জন্য ভালো স্থান হয়, সঠিকভাবে তাদেরকে আশ্রয় যদি দেয়া যায় নিরাপদভাবে, তাদের নিরাপত্তা যদি নিশ্চিত করা যায়, তবে আমরা সরকারকে সকল সহায়তা দেব।
And thirdly that there are livelihood options for people to live and thrive on that island.
মিয়ানমার থেকে এখনো রোহিঙ্গা শরণার্থীরা আসছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমার জানা মতে এখন আর কেউ আসছে না। আন্তর্জাতিক সম্প্রদায় কতটুকু করছে, আরও কি করা দরকার এমন প্রশ্নে গিগাউরি বলেন,
I think the international community has done a lot and millions upon millions have been invested, significant human resources, media and attention, and I really want to commend everyone who has done so, but at the same time, and I cannot emphasize this enough,
আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট করেছে, তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই সংকট এত বড় যে আরও অনেক করতে হবে, বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে এই বিশাল সমস্যা সমাধানে। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকট কক্সবাজারের এই রোহিঙ্গা সংকট, তাই বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে এর সমাধান করতে হবে।
This is the largest refugee settlement in the world.
And one of the largest refugee crisis also, this Rohingya crisis.
Without a doubt. And right now we're dealing with an emergency within an emergency. As we deal with the monsoon, so the problems become compounded and exacerbated as time goes by.
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহল থেকে যেসব অর্থ সহায়তা আসছে সেগুলো ঠিকমতো ব্যবহৃত হচ্ছে কিনা এমন প্রশ্নে গিগাউরি বলেন,
I believe that the vast majority of funds have been put to good use. The coordination structure in place right now is fit for purpose. We're all working very closely together, all the partners.
আমার জানা মতে ঠিকমতোই ব্যবহার করছে, আমার জানা মতে ঠিকমতোই ব্যবহৃত হচ্ছে। সকল ধরনের সংস্থা বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে যৌথভাবে কাজ করছে।
The most basic and critical needs are met, but we cannot stop now. We cannot afford to be complacent, and we have to keep going.
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বাংলাদেশে রোহিঙ্গা সংকট নিরসনে সহায়তা ছাড়া আর কি কি করছে, কেমন ভাবে কাজ করছে এমন প্রশ্নে তিনি বলেন,
Well, we have over 1,000 staff in Bangladesh working day and night right now. Predominantly, we are working on our humanitarian work in the camps. We're working in the health sector. We support or run directly over 22 clinics.
IOM-এর 1,000-এরও বেশি কর্মী সারা দেশে কাজ করছে রোহিঙ্গা সংকট নিরসনে। কক্সবাজারের সকল শিবিরেই
আইওএম কর্মীরা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কর্মীদের পাশাপাশি কাজ করছে মানবাধিকার রক্ষা, স্বাস্থ্য সংকট নিরসন, নিরাপদ পানি সরবরাহ, আশ্রয় শিবির উন্নয়ন, প্রাথমিক চিকিৎসা, সকল খাতেই আইওএম কর্মীরা কাজ করছে। অন্যান্য সংস্থাও আমাদের সঙ্গে
সহায়তা করছে।
Thank you very much, Mr. Georgi Gigori, for giving time to the listeners and viewers of Voice of America Bangla.
Thank you so much for having me.
তিনি বলেন, এই সংকট মোকাবেলায় আরো সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
শাহাদাত হোসেন সবুজ, আমরা অনুষ্ঠানের এই পর্বে এখন একটু প্রসঙ্গান্তরে যাই।
নিশ্চয়ই।
হ্যাঁ, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইভিলে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গমেলা, এবং বঙ্গমেলায় উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আনিস আহমেদ।
শনিবার বঙ্গমেলা ছিল নানান আয়োজনে পরিপূর্ণ। একদিকে যেমন ছিল বিভিন্ন আমন্ত্রিত শিল্পীদের পরিবেশিত গান, অন্যদিকে ঠিক তেমনি ছিল যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য থেকে আসা শিল্পীদের অসাধারণ পরিবেশনা এবং খোদ কেন্টাকির শিল্পীদের অনুষ্ঠান। কেন্টাকির লুইভিল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই অ্যাক্টার্স থিয়েটার হয়ে উঠেছিল বাঙালির মিলন ক্ষেত্র। নানান রঙের শাড়ি এবং পাঞ্জাবি পরা বাঙালিরা যখন বলা যায় অনেকটা মিছিল করেই রাস্তা পেরিয়ে অ্যাক্টার্স থিয়েটারের দিকে যাচ্ছিলেন, তখন মনে হচ্ছিল এ বুঝি বাংলাদেশেরই মেলার দৃশ্য। সঙ্গীত ও নৃত্য পরিবেশনা ছিল অনুষ্ঠানের প্রধান দিক। কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের মধ্যে তুলনা করে একটি ব্যতিক্রমী আলোচনা অনুষ্ঠান দর্শক শ্রোতাদের মন কাড়ে, যেখানে আলোচ্য বিষয়গুলো তাদের গান ও কবিতার দৃষ্টান্ত দিয়ে উপস্থাপন করা হয়। ম্যারিল্যান্ড থেকে এসছেন সঙ্গীত শিল্পী আনন্দ খান। তিনি গোটা হল মাতিয়ে পরিবেশন করলেন বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত।
শুকনো মাঠে ফুল ফুটানো সারা বেলার খেলা, শূন্য তার মাঝে ঘুড়ি বিনি সুতোর মালা, বুকের মাঝে ভালোবাসা থাকবে জীবন ভর।
প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতের পাশাপাশি ঢাকা থেকে আসা অদিতি মহসিনের কণ্ঠে পরিবেশিত রবীন্দ্রসঙ্গীতও মন্ত্রমুগ্ধের মতো শুনলেন হল ভর্তি লোকজন। আমন্ত্রিত আরও একজন শিল্পী শোভন গাঙ্গুলি দর্শক শ্রোতাদের মুগ্ধ করলেন পুরনো দিনের এবং হাল আমলের গান পরিবেশন করে। প্রিয় পরিচিত গানগুলো তার পরিবেশনায় স্বকীয় স্টাইলে নিয়ে এলো ভিন্ন স্বাদ। আমন্ত্রিত আরেকজন প্রথিতযশা শিল্পী নাশিদ কামাল। নাশিদ কামাল কেবল একজন সঙ্গীত শিল্পী নন, তিনি একজন গবেষক ও লেখকও বটে। শনিবার রাতে নাশিদ কামাল পরিবেশন করেন কয়েকটি আধুনিক গান এবং লোকসঙ্গীত।
জানি তেরো চিরজীবন,
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস থেকে এসেছেন ধ্রুপদী সঙ্গীত শিল্পী পণ্ডিত গিরিশ চট্টোপাধ্যায়। তার নানান ধরনের রাগাশ্রিত গান মুগ্ধতা নিয়ে এলো শ্রোতাদের মনে।
শুধু চোখের খে মনটাকে কোথাও হারাই, কি চাই কি পাই সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাও, এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই, কি চাই কি পাই সবই ভুলে যেতে চাই।
অন্যান্য স্থানীয় শিল্পীদের পরিবেশনাও অনুষ্ঠানে নিয়ে এলো এক নতুন মাত্রা। আনিস আহমেদ, ভয়েস অফ আমেরিকা, লুইভিল, কেনটাকি।
আর এবার সংবাদদাতা এলেন ওলফের একটি প্রতিবেদন। প্রতিবেদনের বিষয়বস্তু খুব অভিনব, বিয়ের পোশাক তৈরির প্রতিযোগিতা বিশেষ কাগজ থেকে। শাহাদাত, কি বলেন?
হ্যাঁ, সত্যি একটি অভিনব ব্যাপার। এটি নিয়েই
এখনকার আমাদের রিপোর্ট, এবং এই বঙ্গানুবাদ করেছেন আপনি, আপনার সঙ্গে পড়ছেন
জয়তী দাশগুপ্ত।
অবশ্যই।
শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, এই জনপ্রিয় ছড়াটি আমরা শুনেছি অনেক। বিয়ের আয়োজন, বিয়ের পাত্রী দেখা, কিন্তু আজকে আমরা কথা বলছি বিয়ের অনুষ্ঠানে পাত্রী যেই জামা পরে সেই গাউন নিয়ে আমরা কথা বলছি, এবং সেই গাউনটি কিন্তু তৈরি হচ্ছে ভাবুন তো কি দিয়ে,
টয়লেট পেপার।
টয়লেট পেপার দিয়ে, টয়লেট পেপার দিয়ে গাউন তৈরি, এবং তারও আবার প্রতিযোগিতা। ভাবুন তো কেমন,
এরকমও প্রতিযোগিতা হয়।
হ্যাঁ, এরকমই অভিনব প্রতিযোগিতার আয়োজন হয়েছে নিউ ইয়র্ক শহরে, এবং সেখানে ছিলেন আমাদের ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক এলেন ওল। তিনি কথা বলেছেন সেখানকার প্রতিযোগীর সাথে, কথা বলেছেন বিচারকদের সাথে। তো কাগজ থেকে বিয়ের পোশাক, বিশেষ ধরনের কাগজ, টয়লেট পেপার দিয়ে, এবং শর্ত ছিল কেবলমাত্র টয়লেট পেপারই ইউজ করা যাবে, সাথে ইউজ করা যাবে আঠা এবং সুতো, এর বাইরে কোনোভাবেই কিছু নয়। সেই অনুষ্ঠানে নকশাকার সুজান নিকলসন, তিনি বলছিলেন,
This dress is worth 250 hours of hard work,
How many
and 32 rolls of toilet paper, and 23 rolls of scotch tape, and lots of glue, and a very loving, helpful husband who cooked while I was busy.
নকশাকার সুজান নিকলসন বলছেন যে এই পোশাক তৈরি করতে আমার 250 ঘন্টা পরিশ্রম করতে হয়েছে, লেগেছে 32টা টয়লেট পেপারের রোল, 23 রোল স্কচ টেপ এবং প্রচুর আঠা, আর সাথে ছিল আমার প্রিয় স্বামীর একান্ত সাহায্য। আমি যখন এসব নিয়ে ব্যস্ত ছিলাম সে আমার জন্য রান্নাও করে দিয়েছে।
আরে বাস, 250 ঘন্টা, ভাবুন কতটা পরিশ্রম, কষ্টসাধ্য ব্যাপার, কারণ টয়লেট পেপার তো আর শক্ত জিনিস নয়, সহজেই ছিঁড়ে যেতে পারে। নকশাকারীদের অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হয়েছে নিবিষ্ট হয়ে। জর্জিয়ার সুজান নিকোলাস, আগামী বছর তিনি বলছিলেন তার মেয়ে বিয়ানকা বিয়ে করতে যাচ্ছে, এবং সে জানে বিয়ের পোশাকের কতটা উচ্চ মূল্য। যদিও বিয়ানকা জানিয়েছে তার এই বিয়েতে এ ধরনের অভিনব পোশাক সে পরতে যাচ্ছে না, তবুও তার মাকে সে সাহায্য করেছে প্রতিযোগিতার জন্য পোশাক তৈরি
করতে,
কারণ ভাবুন কেই রিস্ক নিতে যাবে নিজের বিয়ের অনুষ্ঠানে যতই সুন্দর হোক না কেন, টয়লেট পেপারে তৈরি গাউন পরে বিয়ে করতে যাওয়া সে রাজি হয়নি, কিন্তু মাকে সে সাহায্য করেছে। অনুষ্ঠানে মডেল গ্রেস, তিনি বলছিলেন,
The necklace is the same thing. Is with the toilet paper too.
মডেল গ্রেস বলছে, নেকলেসগুলো কিন্তু টয়লেট পেপার দিয়ে তৈরি, তবু এগুলো আমি খুবই পছন্দ করি, কেননা এগুলো খুব সুন্দর দেখতে।
বিচারকরা এই প্রতিযোগিতাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে, বিচার প্রক্রিয়ার মানদণ্ড কিন্তু বেশ উঁচু। 15,000 প্রতিযোগী থেকে ভাবুন মাত্র 10টি পোশাক চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়েছিল। আর এগুলো তৈরির কলাকৌশল চমৎকৃত হবার মতো, আগেই আমরা বলেছি, যেখানে পোশাক তৈরিতে শুধুমাত্র টয়লেট পেপার, আঠা, সুতো এবং ডাকটেপ ব্যবহার করতে দেওয়া হয়েছিল প্রতিযোগিতায়। তো আরেকজন নকশাকার এবং বিচারক ব্রায়ান রাইস, তিনি বলছিলেন,
I gotta tell you, from a distance, you can't tell if it's the real thing or what. I mean,
আপনাদের একটা কথা বলতেই হবে, দূর থেকে আপনি বুঝতে পারবেন না এই পোশাকগুলো আসলে কি দিয়ে তৈরি। এগুলো খুবই চমৎকার, আমি পোশাকের অভিনবত্ব দেখেছি, নকশাকারীরা যে কিভাবে তৈরি করতে পেরেছেন ভাবাই যায় না। হ্যাঁ, সত্যি টয়লেট পেপার থেকে বিয়ের পোশাক তৈরি কোনো সহজ কাজ ছিল না। এই প্রতিযোগিতায় বিজয়ী রয় ক্রুজ ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন এর নির্মাণে। প্রতিযোগিতায় বিজয়ী রয় ক্রুজ বলছিলেন,
I spent like 1:30 minutes.
প্রতিযোগিতায় বিজয়ী রয় ক্রুজ বলছিলেন, পোশাকের প্রতিটি ক্ষুদ্র অংশ তৈরিতে আমি প্রতি রাত 90 মিনিট করে সময় দিয়েছি। আমার বোন এসব দেখে বলেছিল, তুমি সত্যি এটা শেষ করতে পারবে তো? তবে আমাকে শেষ করতে হয়েছিল।
হ্যাঁ সত্যি, এই টয়লেট পেপার দিয়ে এরকম বড় বিয়ের পোশাক তৈরি করতে যদি কেউ আসে এবং আমি তা অবলোকন করি, তাহলে আমিও কিন্তু ঠিক একই কথা বলতাম যে আসলেই এটা শেষ করা যাবে কিনা। এসব কঠিন পরিশ্রম অবশেষে সফলতার মুখ দেখেছে। বিজয়ী পুরস্কার হিসেবে পেয়েছে $10,000। গত বছর ফুল বিক্রেতার চাকরিটি হারানোর পর বেচারা রয় ক্রুজ বেশ বেকায়দায় ছিল। এখন এই পুরস্কারের টাকা দিয়ে ফিলিপাইনে যাবার বিমান টিকিট কিনতে পারবে, মিলিত হতে পারবে তার পরিবারের সাথে। প্রতিযোগিতা শুরু হবার পর থেকে পুরস্কার প্রাপ্ত একটি মাত্র বিয়ের পোশাক বেছে নিয়েছেন একজন পাত্রী। হ্যাঁ, কারণ প্রতিযোগিতায় বিজয়ী যেই পোশাকটি রয় ক্রুজের, তা এত সুন্দর হয়েছে, মনোমুগ্ধকর হয়েছে যে একজন কিন্তু কিনেছে এবং বলেছে যে এটা তার বিয়েতে ব্যবহার করবে। তবে হ্যাঁ, সাবধান সাবধান এই জন্য বলছি, বিয়ের ওই দিনে যদি আবহাওয়া ভালো না থাকে, বৃষ্টি পড়ে, তবে কিন্তু শেষ, একেবারে ভিজে চপচপ। তবে আমরা আশা করছি তার ওই বিয়ের দিনে রুদ্রোজ্জ্বল চমৎকার একটি আবহাওয়া থাকবে।
বাহ, বেশ চমৎকার, মজার অভিনব রিপোর্ট শাহাদাত হোসেন সবুজ এবং জয়তী দাশগুপ্ত, আপনাদের দুজনের রিপোর্ট আমার তো খুব ভালো লাগলো, বেশ মজা লাগলো। কিন্তু একটা ভয় আছে, একটা আশঙ্কা আছে, সেটা হচ্ছে যে এই রিপোর্ট শোনার পর টয়লেট পেপারের দাম না বেড়ে যায়, এটা এটা একটা আশঙ্কার ব্যাপার। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। সম্পাদকীয় শুনবেন এখন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা ইরানের প্রতিবাদকারীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। সম্প্রতি তারা বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে তাদের দোকানপাট বন্ধ রাখেন। ডিসেম্বরের শেষভাগে এবং জানুয়ারি মাসে সারা দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে বর্তমান শাসনামলের অর্থনৈতিক দিক, নীতি, দুর্নীতি, বিদেশি হঠকারিতা, দমননীতির প্রতি নিন্দা জানিয়ে বহু জায়গায় সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মহিলাসহ সমাজের বিভিন্ন স্তরের জনগণ বাধ্যতামূলক হিজাব পরিধানের প্রতি নিন্দা ব্যক্ত করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সতীর্থ শিক্ষার্থীদের প্রতি চরম দণ্ডাদেশের বিরুদ্ধে প্রতিবাদ ব্যক্ত করেন। ঊর্ধ্ব দ্রব্যমূল্য এবং ন্যূনতম বেতনের কারণে ধর্মঘটরত ট্রাক চালকেরা অসন্তোষ প্রকাশ করেন। এছাড়াও ইরানের জাতিগোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায় সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতি ধিক্কার জানান। গোনাবাদী দরবেশ সম্প্রদায় ধর্মীয় দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন। টুইটার মার্ফত মন্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও জানান, জানুয়ারি মাসে প্রতিবাদ বিক্ষোভের সময় 5,000 ইরানি জনগণকে গ্রেফতার করা হয়েছে এবং হিজাব পরিধানের সমালোচনা এবং বিক্ষোভে অংশ নেবার জন্য 30 জন মহিলাকে কারাদণ্ড দেওয়া হয়। ইরানের অপরাধী শাসক গোষ্ঠী শত শত সুফি দরবেশ, কয়েকজন পরিবেশবাদী, 400 জন হওয়াজি এবং ইস্পাহানের 30 জন কৃষককে কারাদণ্ড দিয়েছে। ইরানি জনগণ মানবাধিকারের জন্য সম্মান প্রত্যাশা করতে পারেন বলে তিনি টুইটার মারফত জানান। মিস্টার পম্পিও টুইটার মারফত আরও জানান, ইরানের শাসক গোষ্ঠী IRGC হেজবাল্লাহ এবং হামাস গোষ্ঠীকে ধন্যবাদ করেছে এবং ইরানের পরিবারগুলি যখন বাঁচার তাগিদে সংগ্রামে লিপ্ত, শাসক গোষ্ঠী তখন বিদেশের মাটিতে অন্যের হয়ে যুদ্ধ করে দেশের সম্পদ লুণ্ঠন করে চলেছে। সাংবাদিকদের অবৈধকরণের সময় পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নেওয়ার্ড বলেন, আমরা দেখেছি ইরানি জনগণ অর্থনৈতিক সাফল্যের অভাবে কতটুকু বিচলিত। আমরা দেখেছি ইরান সরকার কীভাবে সাধারণ জনগণকে অর্থনীতির শুভদিনের অঙ্গীকার করেছেন, তবে প্রকৃত প্রস্তাবে জনগণ তা দেখেননি। তিনি বলেন, তাই জনগণ এসব প্রতিবাদের মাধ্যমে ভাষা প্রকাশের অধিকার দিয়ে তাদের হতাশা ব্যক্ত করতে শুরু করেছেন। মে মাসে পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতির ব্যাখ্যা দেওয়ার সময় জিজ্ঞাসা করেছিলেন, ইরানের বিপ্লব ইরানি জনগণকে কী দিতে পেরেছে। তিনি বলেন, ইরানের যুব সমাজ আজ হতাশাগ্রস্ত, শাসক গোষ্ঠীর উচ্চাভিলাষের আবর্তে তারা জর্জরিত। এই যুব সমাজ চান একবিংশ শতাব্দীর সুযোগ সুবিধা এবং স্বাধিকারের অন্বেষণ করতে। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, বৈধ এসব প্রতিবাদ বিক্ষোভের জবাব গ্রেফতার আর কারাদণ্ডের মাধ্যমে না দিয়ে এখন সময় হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইরান সরকারের তরফে তাদের নিজস্ব জনগণের জন্য ঐতিহাসিকভাবে মঙ্গলময় কিছু করার সাহসিকতা দেখানো। ইরানি জনগণের কৃষ্টি সভ্যতা পুনরুদ্ধারের এবং মুক্ত মানবাধিকার চর্চার প্রয়াসে যুক্তরাষ্ট্র ইরানি জনগণের পাশে থাকবে।
এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গি সম্বলিত
সম্পাদকীয়
যেখানে প্রতিফলিত হয়েছে সেটি শোনা গেল।
অনুষ্ঠানের প্রথমার্ধে বিশ্ব সংবাদে আপনারা বিশ্বকাপ ফুটবল নিয়ে একটি প্রতিবেদন শুনেছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর পাঠানো রিপোর্টে। তো এখন ওই বিশ্বকাপ নিয়েই কথা বলবেন আজকের ক্রীড়াঙ্গন সংবাদে আহসানুল হক, তার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ঢাকা বাংলাদেশ থেকে দিলু খন্দকার।
ধন্যবাদ কবির ভাই, যেমনটি বলছিলেন যে বিশ্বকাপ ফুটবল ক্রমশ এখন তুঙ্গে, সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তারপরেই ফাইনাল জানা যাবে যে এবারে বিশ্বকাপ ফুটবলে কারা শিরোপা হাতে তুলবে। ফ্রান্স বলছে বেলজিয়ামকে ভয় পাবার কিছু নেই, বেলজিয়ামের বিরুদ্ধে তারা কিভাবে কি কৌশল নেবে সেটা তারা জানে, সেরকম একটা পরোক্ষ হুমকি ফ্রান্সের পক্ষ থেকে এসছে। এবারে চারটি দলই কিন্তু ইউরোপের, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া স্বাগতিক রাশিয়াকে টাই ব্রেকারে পরাজিত করলো, যদিও রাশিয়া পরাজিত হয়েছে কিন্তু তারা কিন্তু সারা বিশ্বের ফুটবল মোদি এবং অবশ্যই রাশিয়ার মানুষের মন জয় করেছেন তাদের এবারের খেলা দিয়ে, এবং যেভাবে এই বিশ্বকাপ আয়োজন করা হয়েছে রাশিয়াতে সেটিও মানুষের মন কেড়ে নিয়েছে। দেখা যাক ক্রোয়েশিয়াই বা কিভাবে সেমিফাইনালে খেলে। দিলু ভাই, আপনি বলছিলেন বিশ্বকাপের অনেক মাঝামাঝি পর্যায়ে থেকে কিন্তু আপনি বলছিলেন যে এই কাপ ইউরোপে থাকবে, আপনার কথা কিন্তু সত্যি হতে যাচ্ছে দিলু খন্দকার।
হ্যাঁ, ঠিক তাই, কারণ এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে ইউরোপের ক্লাবগুলো যতটা ধনাঢ্য, যতটা সুন্দর সিস্টেমের উপরে দাঁড়িয়ে আছে, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা বা এশিয়ার ক্লাবগুলো কিন্তু সেই অবস্থায় নেই। এটা হলো ইউরোপীয় ক্লাবগুলির সাফল্যের বড় কারণ, কারণ সারা দুনিয়ার সেরা খেলোয়াড়দের ইউরোপীয় ক্লাবগুলি তাদের ডেরায় নিয়ে আসেন এবং তারা খেলছেন ইউরোপে। আপনি ধরুন ব্রাজিলের প্রায় অধিকাংশ প্লেয়ারই ইউরোপের লিগে খেলেন, আর্জেন্টিনারও তাই, সারা দুনিয়ার প্লেয়াররা খেলছে এবং ইউরোপের ফুটবল কাঠামোটা এত শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে যার জন্য তাদেরকে টেক্কা দেওয়া এখন ল্যাটিন আমেরিকার দলগুলির জন্য আর সম্ভব হয়ে উঠছে না। আর ল্যাটিন আমেরিকা হয়তো একজন দুজন অতিমানবীয় ফুটবলারকে কেন্দ্র করে তাদের দলটা সাজায়, আর ইউরোপ সাজায় পুরো টিম ওয়ার্কের উপরে। যেমন একটা সময় মনে হতো জার্মানরা মেশিনের মতো ফুটবল খেলে, মেশিনও বিকল হয়ে যায়, সেখান থেকে জার্মানরা সরে এসেছিল, তারা ল্যাটিন আমেরিকার ছন্দের সাথে ইউরোপের পাওয়ারটাকে জুড়ে দিয়েছিল, স্পিডটাকে জুড়ে দিয়েছিল এবং তারা 2014 বিশ্বকাপ জয় করে নিয়ে গিয়েছিল ব্রাজিলের মাঠ থেকে। 2010 সালে স্পেন টিকিটাকা ফুটবল খেলে সাউথ আফ্রিকা থেকে বিশ্বকাপ জয় করে নিয়ে এসেছে। এবারও কিন্তু আমি প্রথম থেকেই বলছিলাম যে ইউরোপীয় দলগুলি যতটা সংগঠিত, বিশেষ করে আমার কিন্তু যে প্রেডিকশনের মধ্যে শুধু জার্মানিটা বাদ পড়ে গেছে, এছাড়া কিন্তু ইউরোপের তিনটা টপ গ্রেডেড দল ফ্রান্স, বেলজিয়াম এবং ইংল্যান্ড এখনও শিরোপা জয়ের দৌড়ে রয়ে গেছে, এবং রাশিয়াও বাদ হয়ে গেছে, রয়ে গেছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার সব থেকে নিউক্লিয়াস পয়েন্ট হলো লুকা মাদ্রিদ এবং ইয়ান র্যাকিটিস। এই দুজন যে মাঝ মাঠে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের হয়ে সারা বছর যে অসাধারণ ফুটবলটা খেলছেন, তার উপরে ভিত্তি করেই কিন্তু ক্রোয়েশিয়া এসে দাঁড়িয়েছে বিশ্বকাপের শেষ চারে অনেক বছর পর। কারণ 98 সালে যে ফ্রান্সে যখন গিয়েছিলাম তখন কিন্তু ডেভর সুকার ছিলেন ক্রোয়েশিয়ার সেনাপতি এবং অসাধারণ ফুটবল খেলেছিলেন, এবং সেবার কিন্তু ফ্রান্স বিশ্বকাপে তাক লাগিয়েছিল ক্রোয়েশিয়া। ঠিক সেই ক্রোয়েশিয়া এবার লুকা মদ্রিস আর র্যাকেটিস এবং মানজুকিসদের কাঁধে ভর করে যদি বিশ্বকাপটা জয় করিয়ে নিয়ে যায় তাহলেও কিন্তু অবাক হওয়ার থাকবে না, যদিও সেখানে বড় বাধার নাম তাদের ইংল্যান্ড। সেমিফাইনালে তাদের ইংল্যান্ডকে লড়তে হবে, যাদের প্লাস পয়েন্টটা সাউথগেট। এক বিচক্ষণ কোচ রয়েছে ইংল্যান্ড দলে, যেটা সব থেকে প্লাস পয়েন্ট, আর তাদের যে ক্যাপ্টেন হ্যারি কেইন গোলের মধ্যে রয়েছেন, এর মধ্যে 6 গোল করে গোল্ডেন বুটের দাবিদার। তারপরও কিন্তু বলবো এই খেলাটা কিন্তু হবে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যাচ হিসেবের খেলা। লুকা মদ্রিস এবং র্যাকিটিসকে যদি ইংল্যান্ডের রক্ষণভাগ আটকে রাখতে পারে তাহলেই কিন্তু ইংল্যান্ড জিতবে, অন্যথায় ক্রোয়েশিয়া ফাইনালে চলে যাবে, এটা কিন্তু আমি দিব্যি পরিষ্কার দেখতে পাচ্ছি। আর অন্য যে ম্যাচটা রয়েছে ফ্রান্স আর বেলজিয়াম, সেটা হবে এবারে বিশ্বকাপের বেস্ট ম্যাচ, কারণ দুটো বেস্ট টিম একদিকে পড়ে গেছে। এবং বেলজিয়ামের একটা প্লাস পয়েন্ট রয়েছে যে থিয়েরি ওয়ারি 1998 সালে ফ্রান্স যে বিশ্বকাপ জয় করেছিল সেই দলের সদস্য থিয়েরি ওয়ারি ইংলিশ লিগে দুর্দান্ত খেলেছেন, পরে স্প্যানিশ লিগে খেলেছেন, তিনি কিন্তু বেলজিয়ামের সহকারী কোচ। তিনি জানেন যে ফ্রান্সের দুর্বলতাটা কোথায়, ফ্রান্সের ফুটবলারদের পজিশনটা কোথায়, সেটা কিন্তু তার জানা রয়েছে। এটা হলো বেলজিয়ামের প্লাস পয়েন্ট। আর বেলজিয়াম কিন্তু অসাধারণ এক দল, তারা সোনালী প্রজন্ম যেটা বলছে বারবার ফুটবল বিশেষজ্ঞরা, এই দলটার কিন্তু কোনো খুদ ধরতে পারেননি, কারণ তারা ব্রাজিলকে এমন একটা মোহিত করে রেখেছিল ফুটবল মাঠে যে ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ী যে কোচ সিলভে স্কোলারি, উনি কিন্তু একটা কথা বলেছিলেন যদি ব্রাজিলকে প্রথমে গোল দেয়া যায় তাহলে কিন্তু ব্রাজিলের জন্য কামব্যাক করাটা কঠিন হবে। সেই পয়েন্টটা ধরে কিন্তু ব্রাজিলকে প্রথমেই 2 গোল দিয়ে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল বেলজিয়াম, সেখান থেকে আর ফিরে আসতে পারেনি। ব্রাজিলের 2 তারকা ফুটবলার জিকো এবং রিভালদো কিন্তু এই পদ্ধতিটা দারুণ সুনাম করেছেন যে তাদের সূক্ষ্ম বুদ্ধির কাছেই ব্রাজিল হেরে গেছে। অন্যদিকে ফ্রান্সের কথাটা যদি বলি,
আপনি যেমনটি বললেন যে রিভালদো এবং জিকোর কথা এবং ব্রাজিলের কথা, বাংলাদেশে তো ব্রাজিলের সমর্থক বোধহয় সবচাইতে বেশি, তো ব্রাজিলের যে বিদায় এটা তো নিঃসন্দেহে বাংলাদেশের বিপুল সংখ্যক ফুটবল মোদীর জন্য একটা বড় আঘাত। আপনি তো ঢাকায় লিখেছেন যখন বেলজিয়াম ব্রাজিল খেলা হলো, খেলায় কিভাবে বেলজিয়াম এগিয়ে গেল প্রথম গোল করে, এবং যেটি বললেন যে ব্রাজিল আগে গোল খেয়ে গেলে ব্রাজিলের ছন্দ কিন্তু নষ্ট হয়ে যায়। যদিও আমি বলবো যে এইবার কিন্তু জার্মানির সাথে যেরকম গত বিশ্বকাপে প্রথমে গোল খেয়ে ব্রাজিল ছন্দ সম্পূর্ণ হারিয়ে ফেলেছিল, আমি বলবো যে এইবার কিন্তু ততটা হয়নি। এবার কিন্তু ব্রাজিল মাথা ঠান্ডা রেখে তারপরেও আক্রমণের পর আক্রমণ করে গেছে এবং একটি গোল পরিশোধও করেছিল, এবং ব্রাজিলের ভাগ্য যদি একটু ভালো হতো হয়তো 2-2 গোলে সমতা এনে এক্সট্রা টাইমে গিয়ে টাইব্রেকারে গিয়ে হয়তো ব্রাজিল শেষ পর্যন্ত উঠে আসতে পারত। কিন্তু বেলজিয়াম কনসিস্টেন্ট খেলেছে, বেলজিয়ামের ভাগ্য সুপ্রসন্ন ছিল, বেলজিয়াম শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছে তাদের লিড। ব্রাজিলের যে সমর্থকরা তারা বাংলাদেশে কি রকম প্রতিক্রিয়া দেখিয়েছেন?
সত্যি কথা বলতে কি, যে মারাদোনার হাত ধরে এদেশে ফুটবলে আর্জেন্টাইন একটা বিরাট সংখ্যক সাপোর্টার তৈরি হয়ে গেছে, কারণ আমাদের পূর্বসূরীরা তারা কিন্তু পেলের খেলা দেখে এদেশে ব্রাজিলের সাপোর্টার হয়েছিলেন, আর যখনই মারাদোনার আবির্ভাব তখন কিন্তু সেটা রাতারাতি আর্জেন্টিনায় রূপ নিয়েছিল। এবং এখন বর্তমান যে অবস্থাটা, যদিও 86 সালের পর আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেনি, কিন্তু মারাদোনা প্রেমীর কিন্তু সংখ্যাটা বেড়েছে। যদি পুরো বাংলাদেশটাকে ধরা হয় তাহলে আধা আধি, কোনো ক্ষেত্রে হয়তো আর্জেন্টাইন সমর্থক বেশি হবে। এবং যেদিন আর্জেন্টিনা এবারে বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেল, মেসির উপরে ভর করে যারা ভেবেছিলেন বিশ্বকাপ জিতবেন, সেই একটা অংশ কিন্তু বিশ্বকাপ থেকেই তাদের মুখ সরিয়ে নিয়েছেন। এবং তখনও জেগেছিল ব্রাজিলের আশা। বেলজিয়াম ম্যাচের পর গোটা বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাক হয়ে গেছেন, কারণ বাংলাদেশে এই দু দলের সমর্থক ছাড়া অন্য দেশগুলির সমর্থন খুব একটা আছে বলে মনে হয় না, কারণ যারা ইউনিভার্সিটি এবং ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেন তরুণ প্রজন্ম, তাদের মধ্যকার কিছু ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি এবং ইংলিশ সাপোর্টার রয়েছে। যেহেতু বাংলাদেশে ইংলিশ ফুটবল লীগটা খুব ব্যাপক জনপ্রিয়, ইংলিশ ফুটবলারদের অনেক সমর্থক রয়েছে। বাট ব্রাজিল আর্জেন্টিনা বাদ হয়ে যাওয়ার পর এদেশের মানুষের কিন্তু বিশ্বকাপটাই প্রায় নিষ্প্রভ হয়ে গেছে। অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছেন যে এবারে বিশ্বকাপটা আর ওই মানের নাই। কিন্তু আমি মনে করি যে গত 5 বিশ্বকাপ সহ এবার যে বিশ্বকাপটা দেখেছি, এবারে বিশ্বকাপটা রিয়েল অনেক বেশি কম্পিটিটিভ, অনেক বেশি ক্যালকুলেটিভ। প্লেয়ার এবং কোচরা তারা অন্য দলের বিরুদ্ধে ছক কষে ফুটবলটা খেলেছেন এবং ম্যাথমেটিক্যাল ফুটবল। এখানে মাস্টার ট্যাকটিশিয়ানের কাজটা করেছেন কোচগুলো, যেমন দিদিয়ের দেশ, যিনি 1998 ফ্রান্স ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন, তিনি কিন্তু এবার ফ্রান্স দলের কোচ। যদি উনি বিশ্বকাপটা জয় করে ফেলেন তাহলে কিন্তু বেকেন কাইজার বেকেনবাওয়ারের যে একটা বিরল রেকর্ড রয়েছে, ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জয় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয় করার যে অসাধারণ কৃতিত্বটি রয়েছে, তাতে ভাগ বসাবেন দিদিয়ের দেশ। আর যদি এটা নতুন কোনো দলের বিশ্বকাপ ফাইনাল হয়, সেটা সম্ভাবনাও কিন্তু একবারে যে নেই তা বলা যাবে না। সেটা হয় বেলজিয়াম ক্রোয়েশিয়া যদি হয়, তাহলে বিশ্ব নতুন বিশ্ব চ্যাম্পিয়ন দেখবে ফুটবল দুনিয়া, সেটা সম্ভাবনা কিন্তু রয়েছে। যদিও কম হলেও সেই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে বেলজিয়ামকে, ফ্রান্সকে হারিয়ে ফাইনালের জায়গা করে নিতে হবে, আর ক্রোয়েশিয়াকে হট ফেভারিট ইংল্যান্ডকে টপকে যেতে হবে। তো সেই সম্ভাবনাটা যে নেই এটা কিন্তু বলা যাবে না। যে চারটা দল রয়েছে গিভেন দল, গিভেন ডেতে যে কেউ ম্যাচ জয় করে বিশ্বকাপ জয় করে নিয়ে যেতে পারে, এটা জোর দিয়েই বলা যায়।
আপনি ফ্রান্সের কথা বলছিলেন এবং সেমিফাইনালে ফ্রান্স বেলজিয়ামের মধ্যে খেলায় কোন দিকে পাল্লাটা বেশি ভারী? খুব সংক্ষেপে, আমাদের হাতে আর মাত্র 30 সেকেন্ড আছে।
আমার প্রেডিকশনটা কিন্তু ফ্রান্সের পক্ষেই, ফ্রান্স এগিয়ে থাকবে, কিন্তু বেলজিয়াম জিতবে না এটা নিশ্চিত করে বলা যাবে না। কারণ এডেন হ্যাজার্ড, লুকাকুরা যে ফর্মে রয়েছেন, তারা কিন্তু ফ্রান্সের এই ফেভারিট তকমাটাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যেতে পারেন, এবং সেটা হবে তাহলে তাদের জন্য প্রথমবারের মতো। ঠিক তেমনই কিন্তু ফেভারিট ইংল্যান্ড, তাকে উড়িয়ে দিয়ে যদি ক্রোয়েশিয়া বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যায় সেটাও অবাক হওয়ার থাকবে না। বড়জোর সেটা হবে শৈল্পিক পাওয়ার ফুটবলের একটা নতুন নিদর্শন, নতুন সৃষ্টি হবে লুকা মদ্রিস এবং র্যাকিটিসের কাঁধে ভর করে। দুটো মাস্টার ট্যাকটিশিয়ান মিডফিল্ডে যে ফুটবলটা খেলেন তার উপরে ভয় করে কিন্তু ক্রোয়েশিয়া ফাইনালে যেতে পারে।
ধন্যবাদ বিলু খন্দকার। জানিয়ে রাখি এখানে যে স্পেনের যে কোচ, তিনি ইতোমধ্যেই পদত্যাগ করেছেন তার জায়গা থেকে বিশ্বকাপে তাদের পরাজয়ের পর। এবং দেখা যাক তাহলে এই দুই সেমিফাইনালে কারা শেষ পর্যন্ত জেতে। এবং দিলু ভাই, আপনি যেমনটা বলেছেন যে সত্যি এবারের এই সেমিফাইনাল গুলোই ফাইনালের মতো চরম উত্তেজনাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দিলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল খেলার খবর।
তাহলে শাহাদাত হোসেন, এখন আমরা সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদে যাই সেগুপ্তা নাসরিন কুইনের কাছে।
ধন্যবাদ। থাই কর্মকর্তারা বলেছেন একটি গুহায় দু সপ্তাহেরও বেশি সময় ধরে যে 12 জন কিশোর ও তাদের ফুটবল কোচ আটকা পড়ে, তাদের মধ্যে 4 জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন ওই 4 কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 13 জন বিদেশি ও 5 জন থাই ডুবুরি উদ্ধার তৎপরতে অংশ নিচ্ছেন। এক কিশোরের সঙ্গে 2 জন করে ডুবুরি থাকবেন উদ্ধার কাজের সময়। কর্মকর্তারা বলেছেন 2 থেকে 4 দিন সময় লাগবে উদ্ধার কাজ সম্পূর্ণ করতে। রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার প্রচেষ্টায় তারা যেন ভিয়েতনামের ধাঁচে তা করে। তিনি বলেন, আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটার 5 দশক পর যেমন করে হ্যানয় করেছিল, আমেরিকার শীর্ষ কূটনীতিক উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কার্যক্রম ভেঙে ফেলার বিষয়ে আলোচনার জন্য পিয়ংইয়ংয়ে 2 দিন কাটানোর পর ভিয়েতনামের রাজধানীতে যান। উত্তর কোরিয়া যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে যে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র গুন্ডাদের মতো কৌশল ব্যবহার করে চাপ প্রয়োগ করছে, পম্পিও সেই অভিযোগের বিষয়ে তেমন গুরুত্ব দেননি। তিনি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বহুবার পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে একই রকম দাবি জানিয়েছে উত্তর কোরিয়ার কাছে। তুরস্ক এক ফরমান জারি করে 18,000 বেসামরিক সরকারি কর্মীকে বরখাস্ত করেছে। রবিবার ওই ফরমান জারি করা হয়। যাদের বরখাস্ত করা হয় তাদের অর্ধেক হচ্ছে পুলিশ অফিসার। ওই জরুরি ডিক্রিতে 5,000-এর বেশি সামরিক কর্মী এবং 190 জন শিক্ষাবিদকেও বরখাস্ত করা হয়। 3টি সংবাদপত্র এবং 1টি টেলিভিশন স্টেশনও বন্ধ করে দেয়া হয়। হাইতির প্রেসিডেন্ট জাভেনেল মোইস তার প্রশাসন পেট্রোলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছিল তা বাতিল করেছেন। ওই সিদ্ধান্তের প্রতিবাদে সহিংস বিক্ষোভে শনিবার অন্তত 3 জন নিহত হয়। তার কয়েক ঘন্টা আগে পোর্টো প্রিন্সের রাস্তায় রাস্তায় প্রতিবাদকারীদের গাড়ি টায়ার পোড়ায়, শহরের উপকণ্ঠে দোকানপাট লুটতরাজ করে, হোটেলের সামনে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সংসদ ভবন পুড়িয়ে ফেলার হুমকি দেয়। আফগানিস্তানে কর্মকর্তারা রবিবার এই খবর নিশ্চিত করেছেন যে দক্ষিণ পূর্ব আফগানিস্তানে সমস্যা কবলিত গাজনি প্রদেশের নিরাপত্তা সংক্রান্ত একটি জরুরি বৈঠকে তালেবানরা যে রকেট ছোড়ে তাতে অন্তত 2 সেনা এবং কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রী তারিক শাহ বাহরামি প্রাদেশিক রাজধানী গাজনিতে যান নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করার জন্য। ওই প্রদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সেখানে বিদ্রোহীরা গত কয়েকদিনে অনেকটা অগ্রগতি লাভ করেছে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে শফিউল মাসুদ সহায়তা করলেন, আর প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জাস্টিন তোয়েস্ট।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সাইন অফ করছি আজকের মতো। শাহাদাত হোসেন সবুজ, শেগুফতা নাসরিন কুইন তো আগেই করেছেন, আমি সরকার কবিরুদ্দিন, সফিউল মাসুদ এবং জয়তী দাশগুপ্ত সবাই বিদায় চাইছি। আগামীকাল অনুষ্ঠানে যোগ দেবেন নিশ্চয়ই। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সালাম, নমস্কার, শুভরাত্রি।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।